আজকে এই মধ্যাহ্নে
শঙ্কর আড়া তমলুক শঙ্কর আড়া
এই তমলুকে শ্রীযুক্ত তরুণ দত্ত মহাশয় এবং তার পত্নী সহধর্মিণী চাইনা মাতাজি তার পরিবার থেকে আজকে এই ভক্ত সংঘ
ভক্ত সেবা সাধু সংঘ আয়োজন করেছেন। তো আমি সর্বপ্রথমে এই পরিবারকে ইস্কন প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই উৎসবে আগত সমস্ত স্বজন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সকলকে ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমৎ জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার হেতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরম আরাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার হেতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল স্বজন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো সবাইকে অনুরোধ করব মোবাইলগুলি সাইলেন্ট মোডে বা ফ্লাইট মোডে রাখার জন্য, অন্যকে ডিস্টার্ব যাতে না হয় তার জন্য চেষ্টা করবেন। আমি মঙ্গলাচরণ করছি, এখানে মোবাইল বেজে উঠছে। মঙ্গলাচরণ সময় মনকে সংযত করতে হয়। মঙ্গলাচরণ মানে কি? মঙ্গলময় যে পরমেশ্বর ভগবান পরম মঙ্গল, তার ভক্ত এবং তার প্রণাম গুণগান মাধ্যমে আমরা করি যাতে আমাদের সার্বিকভাবে সকলের মঙ্গল হয়। তো জন্য মাঝখানে কেউ কথা বলবেন না, বাচ্চারা যারা কথা বলবে তাদের মায়েরা একটু সাইডে যাবেন, ওই পাশে, এ ভিতরে কেউ কোনো কথা বলবেন না। হরে কৃষ্ণ। বাচ্চাদের মায়েরা ওই পাশে চলে যান, একদম এ ভিতরে কেউ কথা না বলে দূরে থেকে শুনুন, মাইক দেওয়া আছে। তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে কিছু কথা শ্রবণ করব। চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি ভক্তভাব অঙ্গীকার করে কৃষ্ণ এই জগতে এসেছেন কৃষ্ণ প্রেম দিতে। হরিনাম সাথে প্রেম নিহিত করে তিনি প্রদান করেছেন। বিশেষ করে এই কলিযুগে ভগবান নামের মধ্যে প্রেমকে নিহিত করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদিও তার বহুবিধ নাম রয়েছে, সেই সব নামে ভগবানের শক্তি রয়েছে। ভগবানের এই কৃষ্ণ নাম ব্যতিরেকে আর যেসব নাম গৌণ নাম রয়েছে, সেই নামের দ্বারা মুক্তি হয়। কিন্তু ভগবানের মুখ্য নাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র, কলিযুগের যুগধর্ম, এবং এই নাম নিরপরাধে করলে কৃষ্ণ প্রেম ভক্তি আমরা লাভ করতে পারি। তো সেজন্য এই নাম খুবই সুন্দর। ভগবান কৃপা করে সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, গোলক থেকে এটি এসেছে। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অতি অনায়াসে, খুব সহজে, কেবল আমাদের সরল হতে হবে, কুটিনাটি পরিহরি করতে হবে। সরলতা হচ্ছে ভক্তের একটা জীবন। কেবল আমি ভগবানের সেবা ব্যতিরেকে অন্য কোনো আকাঙ্ক্ষা নিয়ে যদি ভগবানের সেবাতে দেখাই সবাইকে, সেটা হবে ছল, কপট। কেবল ভগবানের প্রীতি, তার সেবা, এটা নিয়েই আমরা তৎপর থাকব, এভাবে এগিয়ে যাব। তখন ভগবান তাদেরকে কৃপা করেন। তখন আমাদের নিষ্কপটে ভজন, ভজন মানে সেবা, ভগবানের সেবা। কিছু পাবো বলে ভগবানের সেবা এরকম না, কেবল নিষ্কপটে, সেটাই হচ্ছে আমাদের জীবনে, মনুষ্য জীবনে পরম ধর্ম। তাহলে আত্মার প্রসন্নতা আসবে, আত্মপ্রসন্নতা আমাদের করতে হবে। আমাদের আলাদা করে কোনো কিছু চাইতে হয় না, ভগবানের সেবার জন্য যেটি প্রয়োজন হবে সেটি ভগবান পাঠিয়ে দিবেন, চাইতে হয় না। সব কিছু এখন আমরা যা পাই, যেমন দুঃখ পাই কিছু কারণে, সেটা আমরা চাই না এমনি এমনি আসে? কয়জন বলুন? তাহলে দুঃখ চাইনি পাই, ঠিক সেরকম সুখটাও আপনাকে চাইতে হবে না। নারদ মুনি ব্যাসদেবকে বললেন, কর্ম না এবং কালে না, কাল এবং কর্ম অনুসারে প্রত্যেক জীব তার পূর্ব কর্ম সংগঠিত হবে, এবং সময়, কাল মানে সময় সংগঠিত হবে, সে তার কাছে খারাপ আসবে এবং ভালো আসবে এই জগতে। কিন্তু ভক্ত ভালো এবং মন্দ দুটি থেকে দূরে, সে কোনোটাতেই বিচলিত হয় না। ভালো এলে ও টাকা পয়সা আসছে, সম্মান করছে, তাতেও সে বিচলিত হয় না, মানে সেগুলা নিয়ে সে চিন্তা করে না। আবার কেউ তাকে অসম্মান করছে, কিছু তার আসছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, চাকরি পাচ্ছে না, তাতেও সে বিচলিত হয় না। আবার অনেক কিছু এসে যাচ্ছে, তাতেও সে বিচলিত, ও এসব ভগবানের সেবার জন্য আপনি দিচ্ছেন প্রভু, তো আপনার সেবা কেবল করব। তো সেজন্য এটাই হচ্ছে শুদ্ধ ভক্তি। বাধা এসছে তবুও তিনি বিচলিত হন না। অম্বরীশ মহারাজ সসগরা পৃথিবীর রাজা ছিলেন, তার কাছে বড় একটা বিপদ এসেছিল। তিনি সারা বিশ্বের মানুষকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতেন, কিন্তু তার জীবনে একটা বড় বিপদ এসেছিল। দুর্বাসা ঋষি, যিনি শিবের ভক্ত, শৈব, তিনি সাধারণত দেবদেবী ভক্তরা বিষ্ণু ভক্তদের বুঝতে পারে না, তারা সাধারণ মনে করে। সেজন্য দুর্বাসা ঋষি ব্রাহ্মণ, আবার ঋষি মানে গৃহত্যাগী ব্রাহ্মণ, শিবের ভক্ত হয়েও অম্বরীশ মহারাজ উনি গৃহস্থ, সারা বিশ্বের রাজা, কিন্তু উনি ছিলেন ভগবান ভক্ত, বৈষ্ণব। তিনি তার সারা বিশ্ববাসীকে ভগবত সেবাতে নিযুক্ত করাতেন, শিক্ষা দিতেন, আর নিজে আচরণ করতেন, দেবতারা প্রণাম করতে আসত। কিন্তু দুর্বাসা বুঝতে পারেনি, তাকে পরীক্ষা করতে চাইছে। যখন শুনলেন স্বর্গরাজ্যে নারদ মুনির কাছ থেকে যে ধরিত্রীতে একজন মহান রাজা অম্বরীশ মহারাজ আছেন, তার ভক্তির প্রভাবে এবং তার উপদেশের প্রভাবে সে সমগ্র জগৎকে ভক্তে পরিণত করেছে, কাউকার জমালয়ে যেতে হচ্ছে না কি স্বর্গলোকেও যেতে হচ্ছে না। এটি যখন স্বর্গরাজ্যে নারদ থেকে শুনলেন, নারদ মুনি বৈকুণ্ঠে গিয়েছিলেন, সেখানে উনি ভগবান এই অম্বরীশের গুণগান করছেন বসে সবাইকে নিয়ে, যে ধরিত্রীতে এরকম একটা আমার ভক্ত আছে, রাজা বিশ্বকে পরিচালনা করে, দেবতারা তাকে প্রণাম করতে যায় আর সে আমার ছাড়া কিছু জানে না, তার সব কায় মন বাক্যে, সে গৃহস্থ কিন্তু অত লোকের পরিচালক, সারা বিশ্বকে পরিচালনা করে, কিন্তু কখনো তার অভিমান নেই, অহংকার নেই। আমরা এক দুইজনকে পরিচালনা করছি বা একটা পরিবারকে পরিচালনা করে হিমশিম খেয়ে যাই, বললে আমরা সংসারী, আমাদের টাইম নেই ভগবান আরাধনা করা, কত কি বলে বসি, অজুহাত দিয়ে থাকি। কিন্তু অম্বরীশ মহারাজ সারা বিশ্বকে পরিচালনা করছেন, তিনি কোনো অজুহাত দিচ্ছেন না, আর তার কথা, তার গুণগান স্বয়ং ভগবান করছেন, ভক্তের গুণগান। যে কেন না, সে সমর্পিত আত্মা সম্পূর্ণভাবে। নারদ মুনি শুনছেন, ও ধরিত্রীতে এরকম রাজা, এত মহান, এত ভগবানের সেবা করে, ভগবান বলছে আমার চক্রটাও তাকে দিয়ে দিয়েছি, এত সে ভালো রাজা, যে তোমার যদি কোনো বাধা বিপত্তি আসে রাজ্য পরিচালনা করতে বা তোমার ক্ষেত্রে, আমার চক্র তার জন্য প্রস্তুত। দেখুন, যেহেতু তিনি সম্পূর্ণ সারেন্ডার করেছেন, কে তাকে সম্মান করবে, কে তাকে মারবে, বাঁচবে, রাখবে, এসব চিন্তা ছিল না, কেবল ভগবান বিষ্ণুর চরণে তিনি সমর্পিত, শরণাগত ছিলেন, কায় মন বাক্যে তিনি সব জানতেন, এসব তোমার, তুমি আমায় তোমার সেবায় এসব দিয়েছ এবং সমগ্র বিশ্ববাসীর সেবা করতে, যাতে তোমার সেবাতে তারা নিযুক্ত হয়, এভাবে অম্বরীশ মহারাজের মনোবৃত্তি ছিল। এরকম নয় আমি সারা বিশ্বে একছত্র সম্রাট সবসময় থাকব, হে প্রভু আমায় আশীর্বাদ করুন, এই প্রার্থনাও তিনি করতেন না, যে আমি সমগ্র বিশ্বের একছত্র সম্রাট থাকব, ভগবানের কাছে এটাও প্রার্থনা তার ছিল না। কেবল ভগবান অধ্যক্ষজ, তিনি ইন্দ্রিয় জ্ঞানের অতীত, তাই তিনি অম্বরীশ মহারাজ তার সব ইন্দ্রিয় দিয়ে সে ইন্দ্রিয় জ্ঞানের অতীত ভগবানের সেবা করতেন বলে, তাই তিনি ভগবানকে আকৃষ্ট করতে পেরেছিলেন, ভগবান তার ভক্তের সেবায় আকৃষ্ট হয়ে যায়, আর ভগবান তখন তার ভক্তের সেবা করার জন্য দৌড়াতে থাকে। আমি ভক্ত সবসময় ভগবানের সেবা করতে চিন্তা করে, আর ভগবান তার ভক্তের সেবা করতে চেষ্টা করে। তো নারদ মুনি যে শুনেছেন, তিনি স্বর্গরাজ্যে এসে ইন্দ্র সভায়, দেবদেবী একটা সভা হচ্ছে, সেখানে গেছেন, সেখানে যে দুর্বাসা ঋষি আদি অনেক ঋষিবৃন্দ রয়েছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি ইন্দ্রকে জিজ্ঞাসা করছে, ইন্দ্র তুমি কি কখনো দেখছ তোমার এই স্বর্গলোকে মর্ত্যমণ্ডল থেকে কেউ আসছে, কেউ আসছে? না, আমি তো দেখছি না। আগে কত আসত স্বর্গলোকে পুণ্যকর্ম করে, স্বর্গলোকে তারা আসত, এখন কাউকে আসতে দেখছি না। স্বর্গলোকটাও অনিত্য, অম্বরীশ মহারাজ জানতেন স্বর্গলোক অনিত্য, সেজন্য তিনি এমন কিছু শিক্ষা দিয়েছিলেন ভগবানকে, ভগবানের সেবাকে, ভগবানের ধামে ফিরে যাওয়ার সেই চিন্তা শিক্ষা দিয়েছিলেন, আর যেটি অনিত্য নয়। আমরা দেবদেবী পূজা করি, যেটি স্বর্গলোকে যাব, এমনকি ব্রহ্মার লোকে গেলেও সেটিও অনিত্য, আবার ক্ষীণে পুণ্যে মর্ত্য লোক বিশন্তি, চলে আসতে হবে। কিন্তু অম্বরীশ মহারাজ এই ক্ষণিক অস্থায়ী জগতের শিক্ষা দিতে না, ওখানে যাও, দেবদেবী পূজা করো, সেখানে তুমি যেতে পারবে অনেক, এখান থেকে আরো বেশি ইন্দ্রিয় ভোগ্য বস্তু পেতে পারবে, এইসব অম্বরীশ মহারাজ তিনি নিজে করতেন না, আর অন্যদেরকেও শিক্ষা দিতেন না, এরকম রাজা ছিলেন। তো সেখানে যমরাজও বসছিলেন ওই সভাতে, নারদ মুনি যখন ইন্দ্রকে জিজ্ঞাসা করার পরে যমরাজকে জিজ্ঞাসা করছেন, যমরাজ তোমার লোকে মর্ত্যমণ্ডল থেকে আর কোন জীব যাচ্ছে? বুঝে না তো, আমার মর্ত্যমণ্ডল থেকে আর কোন জীব এই জমালয়ে আর আসছে না, আমি তো দেখছি অনেকদিন ধরে কেউ আসছে না। জানো ইন্দ্র, তুমি জানো যমরাজ, তুমি জানো কি কারণ? না আমরা কিছু বুঝতে পারছি না, কেন আর মর্ত্যের লোক থেকে আসছে না? সেই কারণ হচ্ছে ভগবান বিষ্ণু, তিনি সেই ভক্ত অম্বরীশ মহারাজের গুণগান করছিলেন বৈকুণ্ঠে, তার কারণে তিনি এমনভাবে বিশ্বকে পরিচালনা করছেন, সবাইকে বিষ্ণুর ভক্তি শিক্ষা দিচ্ছেন। ভুক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানতমাম শান্তিম ইচ্ছতি। আর সেই প্রজারা খুব শান্তিতে আছে। তিনি শিক্ষা দিচ্ছেন যে জগতে একমাত্র ভুক্তা ভগবান, এবং তার থেকে সব কিছু এসেছে, তিনি হচ্ছেন হিতাকাঙ্ক্ষী বন্ধু, সেটাই তিনি শিক্ষা দিচ্ছেন। তাই সমাজের সমস্ত প্রজারা ওই বিষ্ণুর চরণে নিজেদের আত্মসমর্পণ করে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করছে কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। ভক্তি হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা, তাকে বলে সেবা। সেবা আর সেব্য এবং সেবক, এই তিনটি নিত্য বস্তু আছে। তো সেব্য কে? সেব্য হচ্ছেন ভগবান, সেব্য। তাই সেবক আমরা জীব আত্মা, আর সেবা কার সেবা? না সে ভগবানের সেবা। তাই জীব আত্মার হচ্ছে ভগবানের অংশ, তাই তার কর্তব্য সে ভগবানের সেবাতে নিযুক্ত থাকা। তা সেটাকে বলে অব্যভিচারী ভক্তি। সেই অব্যভিচারী ভক্তি আমাদের প্রয়োজন, ব্যভিচার নয়। আত্মা ভগবানের অংশ গীতায় আমরা শুনলাম, জানি মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন। তো জীব আমার নিত্য বিভিন্ন অংশ, যদি ভগবানের বিভিন্ন অংশ হয় আত্মা আমি এই দেহের মধ্যে আছি, তাহলে আমার কর্তব্য সেই পরমেশ্বর ভগবানের সেবাতে নিযুক্ত হওয়া। আর তার সেবা বাদ দিয়ে যদি অন্যদিকে ধাবিত হই, তাহলে সেটাকে বলা হয় ব্যভিচার করা। একটি মেয়ে একটা ছেলে বিয়ে হয়ে গেল, তারা কি হলো? স্বামী স্ত্রী, তারা পরিচিতি হয়ে গেল, সম্বন্ধ স্বামী এবং স্ত্রী। তো এখন সেই স্বামী স্ত্রী যদি পরস্পর তারা থাকে, তাহলে সেটা অব্যভিচার বলা হবে। কিন্তু সেই স্বামী স্ত্রী যদি পরস্পর না থেকে অন্যদিকে মন দেয়, অন্য পুরুষের দিকে মেয়েটা দিল আর ছেলেটা অন্য মহিলার দিকে মন দিল, তাহলে কি বলা হবে? কি বলা হবে? ব্যভিচার করছে। ওই মেয়েটা ব্যভিচারিণী হয়ে গেছে, বেশ্যা, খুব অনাচার করছে, দুরাচারী, অপবিত্র কাজ করছে, পাপকর্ম করছে, সবাই নিন্দা করে না? তো এটাকে ব্যভিচার বলা হয়। অব্যভিচার মানে তারা একসাথে থাকবে কেবল কৃষ্ণার্থে, কৃষ্ণপুত্রার্থে, ক্রিয়তে ভার্যা, কৃষ্ণ সন্তান। 100 পুত্র কামনা করতে পারে, কিন্তু কৃষ্ণ সন্তান চাই। এখানে মদখুর রাজনীতি করে আসে, দিন্দাবাদ করবে, কৃষ্ণ সেবাটাকে বঞ্চিত করাবে, ওই রকম ছেলে না। কৃষ্ণ ভক্ত সন্তান, যে পুত নামক নরক আছে পুম্ভি, সেখান থেকে মুক্ত করতে পারবে। তো সেজন্য আমাদের মনুষ্য জীবনে পরম কর্তব্য হচ্ছে যে অম্বরীশ মহারাজ যদি সারা বিশ্বকে পরিচালনা করে, তিনি সঙ্গে সঙ্গে যদি ভগবত ভক্তি করতে পারেন এবং সবাইকে শিখাতে পারেন, তাহলে আমরা এক দুই ছেলে মেয়েকে নিয়ে কেন ভক্তি করতে পারবো না? পারবো না? পারবো না? কয়জন পারবেন, হাত তুলুন, সবাই পারবেন, খুব সুন্দর, ধন্যবাদ। সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তো এইভাবে অম্বরীশ মহারাজ তিনি শিখালেন সেবা কি না, সবই মন কৃষ্ণ পদার বিন্দয়ু, মনকে কৃষ্ণের পাদপদ্মে ধ্যানে রাখতে হবে। আমরা কি ধ্যান করি? আমাদের মন দিয়ে নাতি পুতি, ছেলে মেয়ে, স্ত্রী স্বামী, ধন সম্পদ, ব্যবসা, টাকা পয়সা, এইসব ধ্যান করি কিনা মনে? হ্যাঁ কি না? কিন্তু কৃষ্ণ বলছেন মনমনা ভব, তোমার মন দিয়ে আমাকে ভাবো। তুমি নিজে ভাবছো কেন? তুমি ভেবে কি করতে পারবে? কিছু করতে পারবে? যদি বৃষ্টি হবে না বৃষ্টি দিতে পারবে? তুমি এত ভাবছ, হ্যাঁ আগুন লাগবে রান্না করতে তুমি দিতে পারবে? তো এত ভাবছো কেন? আমাকে ভাবো, আমার থেকে বৃষ্টি আসে, আগুন আসে, বায়ু আসে, তুমি আমাকে ভাবলে এই সব পেয়ে যাবে। কিন্তু আমরা অযথা সময় নষ্ট করে মন দিয়ে ভাবছি, ও জল আসছে না, ও জল আসছে না, ছেলেকে বিজ্ঞানীদের দেবতাদের কত কিছু আমরা আর রাজনৈতিক নেতাদের বলছি আমাদের জল নেই সব, আরে ওরা জল দিতে পারে নাকি? হ্যাঁ, তো সেজন্য কৃষ্ণ বলেন মনমনা ভব, আমরা ত্রিতাপ দুঃখ পাচ্ছি, আদি আত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, ঘূর্ণিঝড় সুনামি আইলা হুদুহুদ কত রকম এসব দেবতারা প্রদান করে মনুষ্য সমাজে, কেন না আমরা বিল পেমেন্ট করি না? হ্যাঁ, যেমন ইলেকট্রিক ডিপার্টমেন্টের বিল পেমেন্ট না করলে গভর্নমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকেরা এসে কি করবে, লাইন কেটে দিয়ে চলে যাবে, তখন পাখা চলবে না, ফ্রিজ চলবে না, এসি চলবে না, কিসের জন্য চলছে না, লাইন কাট আপ, কেন বিল দেননি, বিল দিতে হবে। হ্যাঁ, কিন্তু ভগবান আলো দিচ্ছেন, সূর্য উদয় আমরা এর পেমেন্ট করি? হ্যাঁ, সূর্যদের পেমেন্ট করি না, চন্দ্র কিরণ এগুলি না হলে ঔষধি বৃক্ষ, আমাদের যখন রোগ হয় ঔষধি বৃক্ষ আদি তৈরি হবে না, এই যব গম ধান এগুলি কোনো কিছু সৃষ্টি হবে না। হ্যাঁ, বৃষ্টি না হলে শাক সবজি আসবে না, তো সেজন্য কোথায় আমরা বৃষ্টি লাগবে যে বিল দিচ্ছি কাকে? হ্যাঁ, হাওয়া লাগবে, আমরা কেবল দুর্গা কালী শিব হ্যাঁ কয়েকজন দেবতাদের নিয়ে মাতামাতি করি, কিন্তু বৃষ্টি লাগে কি আমাদের? লাগবে বৃষ্টি? তো বৃষ্টি দেবতা ইন্দ্রের পূজা কয়জন করেন? কেউ করে না। অগ্নি লাগবে আগুন রান্না করতে, তা আগুন অগ্নি দেবতার কয়জন পূজা করে? তাহলে আমরা আগুন না হলে রান্না করতে পারবো না। তো এরকম হাওয়া লাগবে, পবন দেবের পূজা হয় না, তাহলে ওদেরকে আমরা কি ল্যাং মারছি না? হ্যাঁ, ওদেরকে আমরা অবমাননা করছি না? 33 কোটি দেবতা ভগবান সৃষ্টি করেছেন, তাদের এই সমাজকে এই জগৎকে বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন পরিচালনার, কিন্তু ভগবানকে যদি সন্তুষ্ট করা যাবে এইসব দেবতারা অটোমেটিকলি সন্তুষ্ট হবে। যেমন তার প্রমাণ অম্বরীশ মহারাজ, অম্বরীশ মহারাজ ভগবানকে সন্তুষ্ট করেছেন, তাই সব দেবতারা যা লাগবে যখন কি প্রয়োজন দেশে সমাজে, প্রত্যেকটা ঋতুচক্র ঠিকঠিক ভাবে চলছে, যখন যেটা লাগবে, দিনবেলা বৃষ্টি হবে না, যখন চাষের সময় বৃষ্টি লাগবে ইন্দ্র তখন জানে যে না না, এই ভগবানের ভক্তরা চাষ করবে ভগবানের সেবার জন্য, আমার দায়িত্ব একটা ভগবানের সেবায় ওরা করবে, আমিও অংশগ্রহণ করে যাব, তাহলে বৃষ্টিটা দিব যখন রাত্রিবেলা যখন লাগবে, সবাই শুয়ে যাবে, বৃষ্টিটা প্রয়োজন চাষের জন্য, তখন ইন্দ্র সেভাবে ভগবানের সেবা করছে, কেন এই চাষিরা তারা চাষ করবে, আর তখন সেটা ভগবানের ভোগ লাগবে, তখন ইন্দ্রও সেই সেবা পেয়ে যাচ্ছে, সুযোগ পেয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদেরকে জানতে হবে যে এই গৃহস্থ আশ্রমে অম্বরীশ মহারাজ গৃহস্থ ছিলেন, রাজা হিসাবে তিনি সারা বিশ্বকে পরিচালনা করছিলেন, তাই আমরা এক ছেলে মেয়ে দুই চার ছেলে মেয়ে পরিবারে হয়তো 10-20 জনকে নিয়ে আছি, সেখানে আমাদের কত ঝামলা, কারণ অজুহাত, অজুহাত দিই আমরা, বলে সময় নেই, টিভি দেখতে সময় আছে, আজে বাজে কথা বলতে, গুজব ছড়াতে কত সময় আছে, কিন্তু ভগবানের সেবা করতে আমাদের সময় নেই। তো সেজন্য আমাদের ভগবানের সেবা তে সুযোগ আনার জন্য, সেই মনোবৃত্তি তৈরি করার জন্য সাধুসঙ্গ আমরা করি, সাধুসঙ্গ না হলে এই প্রবৃত্তি যে ভগবানের সেবক হিসাবে আমরা জীবাত্মা ভুলে গেছি সেটা জাগ্রত হয়। সাধুরা কি করে, যেমন আগুন জ্বলা জল ছিল কাঠের আগুন, তারপরে রান্নাটা বন্ধ হয়ে গেছে, কিছু সময় পরে আর আগুন দেখা যায় না, সেখানে যখন আবার পাখা দিয়ে হাওয়া করা হয় তখন আবার জ্বলে উঠে। প্রত্যেক জীবের হৃদয়ে ভগবানের সেবা করার প্রবণতা আছে, কিন্তু সেটি আচ্ছাদিত হয়ে রয়েছে, তাই ভক্ত সঙ্গ মানে সেখানে এই ভক্তি মানে হাওয়া দেওয়ার মতো সেখানে জাগ্রত হবে, আবার হৃদয় থেকে কৃষ্ণ সেবা, ও আমি তো এতদিন ভুলে গেছি, কেন এই কষ্ট পাচ্ছিলাম, আমি চাই না দুঃখ, এসব আসছে কি কারণ, তখন সে বুঝতে পারবে। এই জন্য আমরা ভক্ত সঙ্গ করি। তো মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি নীলাচলে থাকতেন সন্ন্যাস নিয়ে, গৃহস্থ লীলা করলেন নবদ্বীপে, ২৪ বছর থাকলেন, আর পরে সন্ন্যাস নিয়ে তিনি চলে গেলেন নীলাচল পুরী ধামে, জগন্নাথ পুরীতে থাকলেন। তো সেখানে ৬ বছর তিনি পরিভ্রমণ লীলা করেছেন বিভিন্ন জায়গায়। তার পরিভ্রমণ হচ্ছে তিনি সঙ্গে সঙ্গে সমস্ত জীবকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম বিতরণ করেছেন, নিজে আচরণ করে হরিনাম দিয়েছেন, আর তা এই হরিনাম শুনে তাকে দর্শন করে সব লোকেরা বৈষ্ণব হয়ে যাচ্ছিল। বৈষ্ণব হয়ে যাচ্ছিল মানে কি, সব ভুলে গেছি আমরা বিষ্ণুর দাস, আমরা একটু আগে শুনলাম আমরা ভগবানের অংশ, বিভিন্ন অংশ তার থেকে এসেছি, এটা আমরা ভুলে গেছি। হ্যাঁ, যখন একটা স্ত্রী স্বামী স্ত্রী, সে যদি স্ত্রী ভুলে যায় এটা আমার স্বামী, তার সেবা করা আমার পরম কর্তব্য, ভুলে গিয়ে অন্য পুরুষের সাথে যাচ্ছে, হ্যাঁ, তখন সে কষ্ট পায়, হতাশা উৎকণ্ঠা উদ্বেগে চলে যায়। তাই আমরা সেটা ভুলে গেছি যে অন্যদিকে মন দিয়ে অন্য কারো সেবা করছে। তো সেজন্য সেই ভগবানের সেবা করতে গেলে যারা ভগবানের সেবা করেন তাদের সঙ্গ করলে কি হবে না, ভগবানের সেবা প্রবৃত্তি আমাদের জাগবে। যেমন আজকে আমাদের ভক্ত চাইনা মাতাজি এবং তার পরিবারের আজকে এখানে ভক্ত সঙ্গ আয়োজন করেছে, তো এখানে আমরা এসে উপস্থিত হয়েছি, তো এখানে কীভাবে আমরা ভগবত সেবা করার প্রবণতা আমাদের অটোমেটিকলি আমরা জাগ্রত করছি। হ্যাঁ, এসে গেছি আর এখানে শুনছি কৃষ্ণ কান দিয়ে কৃষ্ণের কথা, হ্যাঁ, ভক্তের কথা, যেটার দ্বারা কি হচ্ছে না, এই কানটা ভগবানের সেবাতে লেগে যাচ্ছে। আর মাঝে মাঝে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র বলছি, জীব কাজে লেগে যাচ্ছে কৃষ্ণ নামে, চেতনাকে এইভাবে মার্জিত হচ্ছে। এখানে সাধুসঙ্গ হয়েছে বলে এখানে ভোগ রন্ধন হচ্ছে, এখানে ভোগ রন্ধন হচ্ছে কিসের জন্য না, ভগবানকে ভোগ লাগবে। কেন এই শাকসবজি আমরা খেতে পারি না, জীব হত্যা হয়ে যায়, সেটা চুরি করা হয়ে যায়, পাপ হয়, এই জন্য ভগবান বলছেন যে সেটা আমাকে নিবেদন করতে হবে। তাই ভক্তরা এখানে রন্ধন করছে, সেই সুযোগ নিয়েছে রন্ধন করা, আর পরে এটা ভগবানের ভোগ লাগবে আর আমরা প্রসাদ সেবা করার সুযোগ পাব। তো এই জিহা কৃষ্ণ কথা বলছি হরিনাম, আর কখনো কখনো প্রসাদ সেবা করার সুযোগ কান, এখানে মাঝে মাঝে আমরা এসে হেঁটে এসেছি, পাটা লেগে গেল ভগবানের সেবাতে, আজকে কাজে লেগে গেল। তো এইভাবে ভগবত সেবা মাধ্যমে জীব তার চেতনাকে মার্জিত করতে পারে। তো চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন তখন শিবানন্দ সেন তার পরিচালনায় এই গৌড় দেশ থেকে বহু বৈষ্ণব ভক্ত মহাপ্রভু প্রিয় সেবকগণ তারা যেতেন নীলাচলে, পুরীতে যেতেন সবাই, বাসুঘোষ ঠাকুরও যেতেন, এখানে বাসুঘোষ ঠাকুরের শিপাট আছে জানেন সবাই। তো এই মহাপ্রভু প্রিয় ভক্ত বাসুঘোষ ঠাকুর তিনিও যেতেন সেবা করার জন্য, কিভাবে নীলাচলে জগন্নাথ দর্শন হবে এসব। তো এভাবে মহাপ্রভুর সমস্ত প্রিয় ভক্ত শিবানন্দ সেনের তার নির্দেশে তার অনুগত্যে, ভক্তরা সে আনুগত্যময়ী, সে স্বতন্ত্র নয়, কি করে না আনুগত্যে থাকার চেষ্টা করে। যেহেতু শিবানন্দ সেন এখান থেকে পরিচালনা করতেন তাই সব ভক্তরা তার আনুগত্যে ভগবানের দর্শনের জন্য তারা যেতেন, কোথায় খাবে কোথায় থাকবে কি ঘাটি নৌকা পার হওয়ার যে টাকা লাগবে এসব ভক্তরা কোনো চিন্তা করতো না। কেন কেন চিন্তা করতো না, না তারা শিবানন্দ সেনের আনুগত্যে ছিল, আনুগত্যে থাকলে এটাই, যখন কোনো স্ত্রী স্বামীর আনুগত্যে থাকে তার পরার খাওয়ার থাকার সুচিন্তা করতে হয়, আনুগত্যে থাকলে। সত্যি নারী যখন আনুগত্যে থাকে কখনো সে তার সেবায় ভুল করছে, আনুগত্যে আছে, ভুল করলেও তাকে ছাড়ে না স্বামীকে, তবু স্বামী তাকে রক্ষা করে, হয়তো একটু বকলো কিন্তু তবু সে ছাড়ে না স্ত্রী, কিন্তু যদি বকছে সেবা করতে গিয়ে কিছু ভুল তখন সে ছেড়ে দেয় তখন সে স্বামী তাকে আর গ্রহণ করবে, গ্রহণ করবে না। তো সেজন্য আমাদের আনুগত্যে এই ভগবত ভজন, ভগবানের সেবা। তাই শিবানন্দ সেনের আনুগত্যে সবাই যেতেন, আর সেখানে গিয়ে মহাপ্রভুর দর্শন, তার সঙ্গে গীতা ভাগবত কথা শ্রবণ, সাধুসঙ্গ এবং মহাপ্রভুর সেবা করার জন্য প্রত্যেকেই তৎপর থাকতেন। প্রত্যেক ভক্ত তারা মহাপ্রভুকে তার বাসাঘরে আমন্ত্রণ করে, রন্ধন করে তারা প্রসাদ খাওয়ানোর জন্য চেষ্টা করত, ভিক্ষা দান করত। অনেক ভক্ত পেত না সুযোগ, এরকমই অত ভক্ত গিয়েছিল মহাপ্রভুকে সেবা করানোর জন্য। আর তারা রাঘব পণ্ডিত, পানিহাটি নাম শুনেছেন? চব্বিশ পরগনায় আছে পানিহাটি, যেখানে নিত্যানন্দ প্রভু কাকে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড মহোৎসব করালেন, চিড়া দই খাওয়াতে হবে আমার গণ সকলকে গঙ্গার ধারে, সেখানে দণ্ড মহোৎসব, আর সেখানে রাঘব পণ্ডিতের গৃহ। তো রাঘব পণ্ডিতের একজন বোন ছিল দৈময়ন্তী দেবী, তো উনি রন্ধনে এক্সপার্ট, এমন রন্ধন করতেন এক বছর থাকত, মহাপ্রভু প্রতিদিন ওটা কিছু খেতেন। তা আপনারা পারবেন? এক বছর থাকবে। তো রাঘব পণ্ডিতের বোন তার প্রশংসা ছিল, রাঘবের ঝালি। উনি এমন একটা ঝুড়িতে সাজিয়ে দিতেন রান্না করে, রাঘব পণ্ডিত তার মাথা করে পুরীতে নিয়ে যেতেন ওই শিবানন্দের সঙ্গেই, মহাপ্রভুর সঙ্গে। প্রত্যেক ভক্ত এরকম কিছু না কিছু নিয়ে যেত, আবার পুরীতেও কিছু ক্রয় করত। শিবানন্দ সেনের বাড়িতে অনেক নারকেল গাছ, অন্যান্য ফলমূল গাছ আছে, থাকলেও আরও কোথাও দূর দূর থেকে আরও মিষ্টিযুক্ত নারিকেল ফল আছে কি না সেগুলো আনতেন। তার বাড়িতে থাকলেও আরও দূর দূর থেকে চেষ্টা করতেন আনার জন্য। কেন না, মহাপ্রভুর কে আমি সেবা করব, এই মনোবৃত্তি যেন আমাদের ভাবনা, এইভাবে সেবা করার মনোভাব। আমরা যখন রান্না করছি ভগবানের সেবা হবে, এটা ভগবানের ভোগ লাগবে, ভক্তরা প্রসাদ পাবে, সেজন্য ভক্ত রান্না করবে এই মনোবৃত্তি নিয়ে। ও রাধারানী রান্না করেন, আমি তো অযোগ্যা, আমি রান্না করতে জানি না, আমি কেবল রাধারানীকে সাহায্য করব। এই মনোবৃত্তি নিয়ে যখন একটু শুধু জিরে ফোড়ন দিবেন, সাধারণ একটু তেল দিবেন, দেখবেন খুব সুস্বাদ হয়ে যাবে। ভগবানকে সেটা নিবেদন করার পরে তখন অত টেস্ট লাগবে, তখন মনে হবে যে এটা এত স্বাদ হলো কি করে। কেন না, আপনি সরল চিত্তে চিন্তা করেছেন যে আমি রান্নার যোগ্য নই। আমরা সবাই ভাবি আমি খুব সুন্দর রান্নি, না, রাধারানীকে আমি সাহায্য করছি। কেন, মা যশোদা প্রত্যেক দিন রাধারানীকে নিয়ে আসতেন তার বাড়িতে রান্না করার জন্য, যদি কৃষ্ণ সেটা খেয়ে আনন্দ উপলব্ধি করে। আর সেই রাধারানীর রান্নাই কৃষ্ণের পছন্দ, তো সেজন্য আমরা যখন রান্না করব তাই রাধারানীকে সাহায্য করছি। যখন রান্না করবেন এই মনোনিবেশ নেবেন, বুঝতে পারছেন? যখন আমরা মঙ্গলাচরণ করি তখন মনোনিবেশ করি, গুরুদেব প্রণামন্ত্র বলি, গুরুদেব নবদ্বীপ ধামে, তিনি ধামবাসী, ব্রজবাসী, বৃন্দাবনবাসী। তখন পরম্পরা সূত্রে তার প্রণামন্ত্র বলে তিনি তার গুরুর চরণে বসে আছেন, তার সেবা করছেন, তখন এরকম ধ্যান করা হয়। তখন সেই ধ্যানটা যদি ভঙ্গ হয়ে যায় তখন আর কোনো লাভ হবে না। তো সেজন্য সব কিছু আমাদের গুরু পরম্পরা মাধ্যমে আমরা করি, তো সেজন্য আমরা গুরু পরম্পরা সূত্রেও রান্না করি, রাধারানীকে সাহায্য করি, গুরুদেবকে সাহায্য করি ভোগ লাগানোর সময়, সব কিছু গুরু পরম্পরা মাধ্যমে আমরা চেষ্টা করি ভগবানের আরাধনা করতে। তো এই মহাপ্রভু তো স্বয়ং রাধারানীর ভাব নিয়ে তিনি সেখানে নীলাচলে রয়েছেন, সবসময় রাধা ভাব অঙ্গীকার করেছেন, তার দেহর অঙ্গকান্তি নিয়েছেন কৃষ্ণ নিজে। কৃষ্ণও লোভী, সাধারণত বলায় লোভ কাম ক্রোধ লোভ নরকে নিয়ে যায়, কিন্তু ভগবানেরও লোভ হয়। কেন না, ভগবানের লোভ হয় যে রাধারানী কি করে আমাকে সেবা করে এত আনন্দ পাচ্ছে, এত আমার থেকে শত শত গুণে আনন্দ পাচ্ছে, তাই আমি এরকম সেবক হতে চাই, তাই লোভ হয়ে গেছে, আমিও সেবক হব। সে রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে নিয়েছেন কৃষ্ণ, তিনি অরিজিনাল কৃষ্ণ। আর রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে যে আমাকে রাধা সেবা করছে, আমার থেকে এত গুণে সে তার মুখ দেখে আমি দেখছি এত আনন্দ পাচ্ছে, তা আমি আনন্দ চাই, তে লোভ হয়ে গেল। যখন নৃসিংহদেব ভগবান প্রহ্লাদ মহারাজ তার পিতাকে নৃসিংহদেব বধ করে দিলেন, পরে যখন নৃসিংহদেব খুব উগ্র, দেবতারা পর্যন্ত তাকে শান্ত করতে পারল না, লক্ষ্মী তিনিও শান্ত করতে পারলেন না, আর সেখানে ব্রহ্মাজি বললেন, প্রহ্লাদ তোমার প্রভু কেউ শান্ত করতে পারছে না, এত চিৎকার করছে, উগ্র হয়ে আছে হিরণ্যকশিপুকে বধ করার পরে, তো তাকে শান্ত করাও তুমি। তো প্রহ্লাদ মহারাজ গিয়েছেন, পাদে একটু স্পর্শ করেছে, নৃসিংহদেব একদম ঠান্ডা, অত উগ্র ছিল, গর্জন করছিল, আর কুলে তুলে নিয়েছেন, দেখছেন মুখটা দেখছে কত আনন্দ। প্রহ্লাদ মুখ দেখে নৃসিংহদেবের ইচ্ছা হয়ে গেছে, ও প্রহ্লাদ আমার কুলে বসে এত মুখটা আনন্দ, হাস্য উজ্জ্বল, তো আমিও এরকম একটু কুলে বসতে চাই। নৃসিংহদেবের এরকম ইচ্ছা হয়ে গেল, লোভ হয়ে গেল, কুলে বসার লোভ, মার কুলে বসবো, বাবার কুলে বসবো। তাই প্রহ্লাদ বামন দেবের অবতার হলেন নৃসিংহদেব। তো নৃসিংহদেব বামন দেব রূপে এসে কুলে বসার, মার কুলে বসবো, বাবার কুলে বসবো, তিরকমই ভগবানেরও লোভ হয়, তাই ভক্তেরও লোভ হয়। ভক্তের কি লোভ, কোথায় ভক্ত সঙ্গে ভগবানের কথা হচ্ছে, তাহলে খুঁজে বেড়ায়। হ্যাঁ, যেমন আপনারা হ্যাঁ খুঁজে খুঁজে এসছেন, কোথায় হচ্ছে। এই জন্য ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ নামহট্ট সংঘ, হ্যাঁ তিনি পতন করলেন ইস্কনের দ্বারা, যেটি স্বয়ং মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু বলরাম হ্যাঁ হইল নিতায়, সর্ব আনন্দ কন্দ অভিমান শূন্য নিতায়, নগরে নগরে ঘুরে বেড়ায়। তো সেই নিত্যানন্দ প্রভু প্রবর্তন করলেন, পত্তন করলেন নামহট্ট সংঘ, যেখানে সাধু সংঘ পাওয়া যাবে, যেখানে জীব লোভী হয়ে সেই সঙ্গে প্রবেশ করবে, আর সেখানে তার চেতনাকে মার্জিত করে আনন্দ লাভ করবে, কৃষ্ণ সেবা শিখবে, নিজে কৃষ্ণ সেবায় অংশগ্রহণ করবে, যেন লোভী হতে হবে। সেই জন্য আমাদের কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতুপি লভ্যতে তত্র লৌল্য মূল্যম একলম জন্মকুটির সুকৃতির ন লভ্যতে। তো এইরকম লোভ, একটা মূল্য, লোভরূপক মূল্য দিয়ে এই কৃষ্ণ ভক্তি মানে সেবা যেখানে আলোচনা হচ্ছে সেগুলি শিখার জন্য আমরা দৌড়াব। সেই জন্য রাঘব পণ্ডিত দেখুন তিনি কীভাবে করতেন, সমস্ত মহাপ্রভু প্রিয় ভক্তরা তারা যেতেন, শিবাস পণ্ডিত তার বাড়িতে মহাপ্রভু নৃত্য করতেন নবদ্বীপ লীলায়, প্রতিদিন নাচতেন হ্যাঁ শিবাসের বাড়িতে, সবসময় তাকে আনন্দ দান করতেন, আর সব ভক্তরা তার বাড়িতে আসতেন। তো সেজন্য কলা বেচা শ্রীধর কি হ্যাঁ থোড় কলা মূলা এসব দিয়ে, কলা পাতা থোড় মুচা এইসব মহাপ্রভুকে দিতেন, মহাপ্রভু জোর করে নিতেন, বাজার করতে এসে ওটা অর্ধেক টাকা দিব, আমি ব্রাহ্মণ আমার কাছে টাকা পয়সা নেই, হ্যাঁ জোর করে দিতেন, আর দুজনে দর কষাকষি হতো, টানাটানি করত, হ্যাঁ তবু শ্রীধর দিয়ে দিত, সেবা করত। মহাপ্রভুকে যখন তাকে আমন্ত্রণ করলেন, ডাকলেন প্রেম দিবেন, হ্যাঁ তখন বললেন যে কি চাও, ইন্দ্রের পদ, ব্রহ্মপদ, একছত্র সম্রাট, সবাইকে প্রেম দিচ্ছেন, আর শ্রীধরকে ডেকেই বলছেন শ্রীধর দেখো কি দেখছো আমাকে, তার রূপ প্রদর্শন করে আর শ্রীধরকে বলছেন চাও কি চাও, ব্রহ্মপদ হ্যাঁ স্বর্গরাজ্য সত্যলোক বা কত কিছু একছত্র সম্রাট কি চাও। তো শ্রীধর বলছে আমার এইসব কিছু লাগবে না, যে প্রভু প্রতিদিন আমার কাছে থুড় কলা জোর করে ছিনিয়ে নিত, অর্ধেক দাম দিত, সেই সেবাটাই আমি করতে চাই। দেখুন এ হচ্ছে ভক্তি। তো এইরকমই মহাপ্রভুর প্রিয় ভক্তরা পুরীতে যেতেন কেবল সেবা করার জন্য, তো সেবাবৃত্তি, তারা যেতেন না ভোগ্যবৃত্তি নিয়ে, ভোগ করার প্রবৃত্তি নিয়ে। এই জন্য মানুষ ধামে যায়, হ্যাঁ ভক্তরা ধামে যায় সেবা পুনবৃত্তি করার জন্য, সেবা করার জন্য, হ্যাঁ ধাম থেকে কিছু নিব, কি নিব না, সেখানে সেবা করে ভক্তি লাভ করব। এই জন্য ভক্তরা ধামে ছুটে, ভক্ত সঙ্গে যায়। তো সেই সব ভক্তরা পুরীতে থেকে চার মাস থাকতেন, তারা সুযোগ পেতেন না মহাপ্রভুকে সেবা করার জন্য, এত ভক্ত উৎকণ্ঠিত হয়ে থাকতেন সব সময়। তো সেই পুরীতে চার মাস থাকতেন, যেতেন এক মাস, আসতেন এক মাস, কতদিন হলো? ছয় মাস। তো ওনাদের কি ব্যবসা ছিল না, চাকরি ছিল না, ছেলে মেয়ে ছিল না, আত্মীয় স্বজন ছিল না? ওরা ছয় মাস গিয়ে পুরীতে কি নিয়ে বসছিল, কি কারণ? তারা জানতো মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে কি? যিনি বিশ্বকে ভরণ পোষণ দেন, যার থেকেই সব জগৎ চলছে, সব কিছু আসছে। আলো বাতাস না হলে শাক সবজি হবে না। আমরা ভাবছি আমি করে ফেলছি। সেজন্য মহাপ্রভুর ভক্তরা এইসব জানতেন যে মহাপ্রভু স্বয়ং বিশ্বম্বর, তার কাছে যাচ্ছি মানে আমার কি অভাব হবে? আমি বাড়িতে যদি ছয় মাস নাও থাকি আমার কি অসুবিধা হবে? আমি তার কাছে তার সেবা করার জন্য তো যাচ্ছি, তার কথা শোনার জন্য যাচ্ছি, ভক্ত সঙ্গ করার জন্য যাচ্ছি। তো সেখানে কি হচ্ছে না হচ্ছে ওইসব চিন্তা নেই, একবারে সরল চিত্তে ভগবানের উপরে নির্ভরশীলতা। হ্যাঁ, সেজন্য শরণাগতির একটি কথা হচ্ছে যে গুপ্তৃতে বরণম তথা গুপ্তা। ভগবান হচ্ছেন জগন্নাথ গুপ্তা। গুপ্তা মানে যিনি ভরণ পোষণের দাতা। এই দৃঢ় বিশ্বাস ভক্তদের ছিল। শিবাস ঠাকুরকে একবার মহাপ্রভু বলছেন, শিবাস তোমার এত বড় পরিবার, তোমাকে দেখি না কোথাও কিছু করতে। বড় পরিবার শিবাস ঠাকুরের ছিল। কি ব্যাপার, তোমার সংসার কিভাবে চলছে? শিবাস তখন এরকম তিনবার হাততালি মেরেছে। মহাপ্রভু বলছেন, আরে বুঝলাম না কিছু, তোমায় বললাম তোমার এত বড় পরিবার কি করে চলছে, আর তুমি তিন তাল মেরে আমাকে কি বুঝাচ্ছ? বলছে, মহাপ্রভু তিন দিনে দিনে যদি আমার কিছু না জুটে তাহলে গঙ্গায় যাব, এটা কলসে গলায় বাঁধব আর জলে ডুব দিয়ে প্রাণ ত্যাগ করব। মহাপ্রভু সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছেন, শিবাস লক্ষ্মীদেবী যদিও কখনো ভিক্ষা করে, তোমার কখনো যেতে হবে না, আর কোনো অভাব হবে না। এ হচ্ছে ভগবানের প্রতি নিবেদিত প্রাণ। তার মানে নয় সে কর্ম করে না, করবে না, এরকম ভাব না। অর্জুন ত্যাগ করতে চেয়েছিল কর্ম, তাকে পুশ করছেন, মা মনুষ্মর যুদ্ধ চ, তুমি কর্ম ত্যাগ করতে চাইছ মূর্খ। হ্যাঁ, গালাগালি করছেন। তো আমাদের সমস্ত কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে হবে, তাই কখনো সাধুসঙ্গ এটাও কর্ম, ভগবানের সেবার জন্য, এটা আমার মঙ্গলের জন্য। কখনো আমরা যে ধামে যাচ্ছি, এই ধামে যাওয়াটাও একটা ভগবত ভক্তি লাভের জন্য, সেটাও আমাদের প্রয়োজন মাঝে মাঝে যাওয়া। তো যেন মহাপ্রভুর ভক্তরা এরকম দৃঢ় বিশ্বাস ছিল ভগবানের প্রতি, তাই তারা সেবা করতেন। আর তাদের ছয় মাসে কি হচ্ছে না হচ্ছে সে চিন্তা করতেন না। আমাদেরকে উপলব্ধি করতে হবে, যদি আমার একটা অসুখ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, ব্যবসা করতাম বা কিছু করতাম, ছয় মাস ধরে হসপিটালে, তাহলে আমার বাড়ি ঘর কিভাবে চলবে? এইগুলি যখন আমরা উপলব্ধি করব প্র্যাকটিক্যাল জিনিসটাকে, সত্যি তো আমি একদিন দুদিন ভক্ত সঙ্গে যাচ্ছি তো আমার কোনো অভাব হবে না। যেটা প্রয়োজন ভগবান আপনার কাছে পাঠিয়ে দিবেন। আপনার ব্যবসা যদি দুদিন বন্ধ করে আপনি যাবেন মায়াপুরে, অনেকে যেতে চায় না, হ্যাঁ না না এইসব দেখবে কে, কিন্তু কখনো কোটি কোটি টাকা লস হয়ে যাবে, তখন কোথা থেকে পাবেন? হ্যাঁ, লস হয়ে যায় না ব্যবসায়? মাঝে মাঝে লস হয়ে যাবে, নানা রোগ দিয়ে দিবেন ভগবান, আর সব কোটি কোটি টাকা যে ইনকাম করেছেন সেই সব টাকা রোগে চলে যাবে। আপনি না চাইলেও ব্যাংক ব্যালেন্স সব শূন্য হয়ে যাবে, হ্যাঁ কি না? তো এইসব যাচ্ছে অনেকের। তো সেজন্য মহাপ্রভু ভক্তরা তারা নিজেরা ভগবানের প্রীতির জন্য সেখানে করতেন, চার মাস থাকতেন। আর যখন রথযাত্রা শেষ হতো, এই চাতুর্মাসে ব্রত অবলম্বন করে তারা ফিরার চেষ্টা করত। তখন মহাপ্রভু তার সব ভক্তদের নিয়ে ইষ্টগুষ্টি করতেন, সবাইয়ের প্রশংসা করতেন। যখন ইষ্টগুষ্টি করতেন প্রত্যেকের সেবার, তাদের গুণ কীর্তন করতেন, ও এই ভক্ত এইরকম সেবা করেছে, এই ভক্ত এই সম্মুখ সেবা করেছে, সবাইয়ের সেবার প্রশংসা করতেন। এই রাঘব পণ্ডিতের সেবার প্রশংসা করতেন, শ্রীবাসের সেবার প্রশংসা করতেন। এবং কুলিন গ্রাম রয়েছে বর্ধমান জেলায়, তাদের প্রশংসা করতেন। সবাইকে বিদায় দেওয়ার সময় গুণগান করে তাদেরকে আবার বলতেন তোমরা আবার আসবে, এরকম আমন্ত্রণ করে রাখতেন, সবাইকে দায়িত্ব দিয়ে দিতেন। কুলিন গ্রামের ভক্তদের বলতেন তোমরা এই পট্টডুরি নিয়ে আসবে, জগন্নাথের রথে যে টানার দৌড়ি তোমাদের দায়িত্ব, আগামী বছর আবার নতুন দৌড়ি নিয়ে আসবে, এরকম দায়িত্বও দিয়ে দিতেন মহাপ্রভু। মহাপ্রভু তাদের প্রতি খুশি ছিলেন। তাদের গ্রামের ডুম যে সুয়র চড়ায় সেও কৃষ্ণ কৃষ্ণ বলে, দেখো কত সেই গ্রামের লোক সুয়র চড়াচ্ছে সেও হরে কৃষ্ণ বলছে। কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কীর্তন করে। মহাপ্রভু বলছেন কুলিন গ্রামের ভাগ্যের সীমা নাই, হ্যাঁ ডোম সে সুয়র চড়া। আর সেই গ্রামে এক ভক্ত ছিল, তার নাম ছিল গুণরাজ খান। তো সেই গুণরাজ খান কুলিন গ্রামের অধিবাসী, তিনি কি করলেন, হ্যাঁ মহাপ্রভু বলছেন সবাই সামনে গুণগান করে, গুণরাজ খান কইল শ্রীকৃষ্ণ বিজয় তাহা এক বাক্য তার আছে প্রেমময়। তিনি শ্রীকৃষ্ণ বিজয় নামক একটি গ্রন্থ রচনা করলেন, সেই গ্রন্থের মধ্যে একটা বাক্য সেটা এমন প্রেমময় বলার নেই, এরকম বলছেন। খুব প্রেমময় বাক্য সেখানে উনি নিহিত করেছেন। কি সেই প্রেমময় বাক্য? নন্দ নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যে বিকাইনু তার বংশের হাত। এই মহাপ্রভু বলছেন এই যে নন্দনন্দন কৃষ্ণ আমার প্রাণনাথ বলে এই যে বাক্যটা লিখেছেন, এই জন্য মহাপ্রভু বলছেন আমি তার কাছে আমাকে নিজেকে বিক্রি করে দিয়েছি। তো সেজন্য ভগবান নিজেকে আমাদের কাছে বিক্রি করে দেবেন যদি আমরা নন্দনন্দন কৃষ্ণকে আমরা আমাদের প্রাণনাথ রূপে গ্রহণ করতে পারি, তাহলে কৃষ্ণ মহাপ্রভু বলছেন আমি তার কাছে বিক্রি হয়ে যাব। কয়জন চান মহাপ্রভুকে গ্রহণ করতে? তাহলে আমাদের সেই মহাপ্রভু যে শিক্ষা নন্দনন্দন কৃষ্ণ, এই যে কলিযুগ ধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নাম কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ, হ্যাঁ রাধা কৃষ্ণ, তার নাম আমাদের করলেই মহাপ্রভু তিনি আলিঙ্গন দিবেন। মহাপ্রভু আলিঙ্গন পেতে গেলে আমাদের এই নামের গ্রহণ করতে হবে, আচরণ করতে হবে এবং সেটির প্রচারণ করতে হবে, তখন মহাপ্রভু আলিঙ্গন পাওয়া যাবে। তো এই জন্য এখানে আমি তার হাতে আমার সেই তার বংশের হাতে, তার কাছে তার বংশেই আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। তোমার কি কথা, তোমার গ্রামের কুকুর সেহ মোর প্রিয় অন্য জন রহুদূর, তোমার যে গ্রামের কুকুর গুণরাজ খান কুলিন গ্রামবাসী সেই কুকুরেরাও আমার প্রিয়। দেখুন এইরকমই, তার মানে একটা ভক্তের বাড়িতে যে থাকুক না কেন, যারা সেবা করে না কেন কিছু, তারাও ভগবানের প্রিয়। আমরা জানি চৈতন্য মহাপ্রভু যখন শ্রীবাস ঠাকুর অঙ্গনে প্রেম দিচ্ছিলেন, আর সেখানে একটা মুসলিম ছিল দর্জি, মুসলমান দর্জি, মহাপ্রভু তাকে ডাকছেন। কেন এই মুসলিম দর্জিকে কেন ডাকছেন? না সে শ্রীবাসের বাড়ির পরিবারের সমস্ত পোশাক আশাক তৈরি করে দিত, সেলাই করত। সেই মুসলিমের কোন রকম যে অন্য কোনো গুণ ছিল না, সে কি একাদশী ব্রত করত, সে কি সুলমালা জপ করত, কিছুই করত না, কিন্তু সে কেবল শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর প্রিয়, তার বংশের সেবা করত, সেলাই করত। তো এই সেবা করেছে বলে মহাপ্রভু তাকে ডাকছেন যে প্রেম দিবেন। এ হচ্ছে, তাই ভক্তের পরিবারের সাথে যদি আমরা জুড়িয়ে যাই তখনও আমরা ভগবানের কৃপা পাব। তো সেজন্য প্রত্যেকে চেষ্টা করতে হবে যে কি করে আমি আরেক ভক্তের সেবাতে অংশগ্রহণ করব, তাহলে মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে। কেন ভগবত ভক্ত সঙ্গে না পরিযায়তে, ভক্ত সঙ্গে ভগবানের সেবা লাভ হয়, ভক্তি লাভ হয়, হ্যাঁ সেখানে ভক্ত সেবা করার মাধ্যমে, ভক্ত সঙ্গ করার মাধ্যমে তো আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। তো এইভাবে মহাপ্রভু সেই কুলিন গ্রামের প্রশংসা করছেন। তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইল নিবেদন। সেই গ্রামের আরো কয়েকজন ভক্ত ছিল, সত্যরাজ খান, রামানন্দ খান, তারা কি করলো না, মহাপ্রভুর কাছে গিয়ে হাত জুড় করে কিছু নিবেদন করছে, হ্যাঁ প্রার্থনা করছে। গৃহস্থ বিষয়ী আমি কিমর সাধনে, শ্রীমুখে আজ্ঞা কর প্রভু নিবেদি চরণে। হে প্রভু, যে আমরা গৃহস্থ বিষয়ী, হ্যাঁ জড় বিষয়ের প্রতি আমাদের আসক্তি, তো দয়া করে গৃহস্থ হিসাবে আমরা কি করণীয় আপনার শ্রীমুখ থেকে কিছু যদি আপনি বলেন, মহাপ্রভুকে আদেশ করতে বলছেন যে আপনি একটু আপনার মুখে উপদেশ করুন, আদেশ করুন, হ্যাঁ আমরা সেটি অঙ্গীকার করতে চাই। তখন মহাপ্রভু কি বললেন, প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। যখন সত্যরাজ খান আর রামানন্দ তারা দুইজন জিজ্ঞাসা করলেন মহাপ্রভুকে, গৃহস্থ বিষয় হিসাবে আমাদের কি করণীয় আপনি যদি একটু মুখে নিবেদন আমরা করছি, আপনি যদি বলেন কিছু, তো মহাপ্রভু কি নির্দেশ দিলেন গৃহস্থ রূপে কি করতে হবে গৃহস্থদের? বললেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা আর নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তখন সত্যরাজ খান বলছেন মহাপ্রভুর কাছে, সত্যরাজ বলে বৈষ্ণব চিনিব কেমনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। প্রভু আপনি তো বৈষ্ণব সেবার কথা বললেন, যে কি করে বুঝব বৈষ্ণব কে, তার একটু লক্ষণ সামান্য লক্ষণ একটু বলে দিন, আমরা বৈষ্ণব চিনতে পারি না। সেজন্য মহাপ্রভু কে বৈষ্ণব তিনি বলছেন, প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। যার মুখে একবার কৃষ্ণ নাম হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই পূজ্য, তিনি পূজ্য। আমরা দেখি দেবহূতি মাতা তিনি বললেন, অহবত সপচ হত গরিয়ান যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম। তিনি গরিয়ান মানে শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন জপ করেন, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। সে যদি চাণ্ডাল কুলেও জন্ম হয়, মহাপ্রভু বলছেন, দেবহূতি মাতা বলছেন যে অহবত সপচ হত গরিয়ান যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম। ভাগবতে তৃতীয় স্কন্ধে 33 অধ্যায়ে সপ্তম শ্লোকে এই কথা বলছেন, যে সপচ, স মানে কুকুর, পচ মানে যে রান্না করে খায় কুকুর মাংস, এইরকম পরিবারে জন্ম হয়েছে কেউ, কিন্তু সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম করার প্রতি আসক্ত হয়ে পড়েছে, জপ শুরু করে দিয়েছে। আজ ইস্কনে, ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, সারা বিশ্বে প্রচার করার ফলে এরকম গোমাংস খাওয়া, গরু রক্ত পানকারী, মানুষ মানুষকে খাওয়া ব্যক্তিরা পর্যন্ত, তারা কত নিম্ন কুলে ছিল, সেই ব্যক্তিরাও আজ এই ভগবানের নাম করছে, তারাও পবিত্র শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয়ে গেছে। তা আমরা বুঝতে পারি না, ভক্ত যে মুখে হরিনাম করা শুরু করে দেয় সে শ্রেষ্ঠ ব্যক্তি। তো এই এক নাম মানে একবার, মানে নিরপরাধে কৃষ্ণ নামের কথা বলা হয়েছে, নিরপরাধে, এরকম নয় আমরা নাম বলে পাপাচরণ করব, অপরাধ করব, 10 প্রকার অপরাধ আছে পদ্মপুরাণে বলা হয়েছে, বৈষ্ণব নিন্দা করলে ভগবান নাম খুশি হয় না, দেবদেবীদেরকে ভগবানের নামের সাথে সমান মনে করে নেওয়া বা তাদেরকে স্বতন্ত্র, অনেক সময় বহু ঈশ্বরবাদ এসে যায়, দেবতারাও ভগবান এরকম ভেবে যায় সবাই, বহু ঈশ্বর না, দেবতারা হচ্ছেন সেবক ভগবান, এইভাবে তাদের স্বতন্ত্র মনে করা হয়। কিন্তু তারা সেবক ভগবান, কিন্তু স্বতন্ত্র স্বরাট পুরুষ কৃষ্ণ ভগবান, তার সাথে তাদের ভগবানের নাম আর দেবদেবীর নাম যদি আমরা এক করে ফেলি, আজকাল অনেক সংস্থা তারা এরকম করে বসে, হ্যাঁ যেই কৃষ্ণ সেই কালী বলে বসে, সেই দেবতা সব দেবতা সব না, তারা ভগবানের সেবক ভগবান, তারা সেবা করার জন্য শিখাচ্ছে আসেন, তো যেন ভগবানের আদেশ পালন করেন, ইন্দ্র বৃষ্টি দেন, এই একটা ভগবানের সেবা করছে। এইভাবে কিছু কর্তৃত্ব ভগবানের দ্বারা শক্তি নিয়ে করার চেষ্টা করছে, তো সেই জন্য তাকে আমরা যে ভগবানের প্রতিনিধি হিসাবে গ্রহণ করি, বলি ও তিনিও ভগবান, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ, পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ, দেবতারাও ভগবান, তারা কিছু কিছু ভগবানের নির্দেশ পালন করেন, কিন্তু তারা স্বয়ং ভগবান নন, স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ। তো এইভাবে সত্যরাজ খান শুনলেন যে বৈষ্ণব চিনিব কেমনে, না যার মুখে কৃষ্ণ নাম একবার বলেছে তো সেটা নিরপরাধে কৃষ্ণ নাম যে করেন তিনি শ্রেষ্ঠ ব্যক্তি, এই ব্যক্তিকে কনিষ্ঠ বৈষ্ণব বলা হয়। তো এইরকম বৈষ্ণবদের নিয়ে সেবা করতে হবে। সত্যরাজ খান তিনবার তিন বছরে একই কথা জিজ্ঞাসা করেছেন, আর মহাপ্রভু তিনবার একই কথাই বলেছেন যে যাকে দেখলে কৃষ্ণ নাম আসে মনে আপনা থেকে সে সর্বোত্তম বৈষ্ণব। এরকম ভাবে তিন বছর এক এক রকম কথা মহাপ্রভু বলছেন, কনিষ্ঠ মধ্যম উত্তম। প্রথমে বললেন যার মুখে এক বছরে আইসে কৃষ্ণ নাম, সরি এক কৃষ্ণ নাম, যে একবার কৃষ্ণ নাম করে, তো শাস্ত্রে বলা হলো সে এক কৃষ্ণ নাম মানে একমাত্র কৃষ্ণকে যিনি গ্রহণ করেছেন, এরকম নয় সব দিকে দৌড়াচ্ছে, অনন্য ভক্তি মানে একমাত্র কৃষ্ণ ন অন্য, এটাকে বলে অব্যভিচারী ভক্তি, জীবের সেবা কৃষ্ণের নাম, অন্য কারো নাম নয়, দেবদেবী নাম নয়, রাজনৈতিক নেতাদের নাম নয়, পিতামাতার নাম নয়, সেজন্য অনন্য ভক্তি, এক এই জন্য এক কৃষ্ণ নাম, এই জন্য এখানে বলা আছে একমাত্র অনন্য, তো সেটাকে বলা আছে একমাত্র কৃষ্ণ নাম নিরপরাধ করছে, একবার করছে সে শুদ্ধ ভক্ত, সে কনিষ্ঠ ভক্ত কিন্তু শুদ্ধ, আবার মধ্যম ভক্ত সেও শুদ্ধ, মধ্যম অধিকারী ভক্ত সেখানে বলা হয়েছে, সুন্দর সুন্দর কথা বলেছেন যে নবদা ভক্তি সম্বন্ধে আমাদের আচরণ করতে হবে, অনেক সময় দীক্ষা, অনেক সময় দীক্ষা কেউ পায়নি কিন্তু সে যদি নিরপরাধে নাম করে তখন সেও মুক্ত হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু আমরা নিরপরাধে নাম করতে পারি না, অপরাধ করলে কে মুক্ত করবে, এই জন্য আমরা সদ্গুরুর চরণে আশ্রয় নেই, আমরা তার আশ্রয় থাকলে বিপদ কম থাকবে, এই জন্য সদ্গুরু গ্রহণ করার চেষ্টা করি, তার নির্দেশ মতো চললে, সাধু সঙ্গে থাকলে, বেড়া থাকলে, তখন অপরাধ হবে না, কম হবে, সেজন্য সাবধান থাকতে হবে আমাদেরকে। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু এই অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিহ তাহার সমান, এক কৃষ্ণ নাম তাকে বৈষ্ণব রূপে সম্মান কর। এইরকম প্রত্যেক বছরে মহাপ্রভু একই কথা জানালেন, যাকে দর্শনে আইসে কৃষ্ণ নাম, আরেকটা কি বললেন, যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম হচ্ছে সে মধ্যম অধিকারী, আর যাকে দেখলে আমাদের মধ্যে কৃষ্ণ নাম আসছে জানবে সে উত্তম বৈষ্ণব। এভাবে তারমানে প্রথম যিনি একবার নাম করেন তিনি কনিষ্ঠ শুদ্ধ ভক্ত, সেইরকম বৈষ্ণব ভক্তের সেবা করতে বলছেন। আমরা হয়তো মনে করছি ও দীক্ষা হয়নি, না দীক্ষা না হলেও সে যদি নিরপরাধে নাম করে থাকে তাহলে সেও ভক্ত, যে কারু নিন্দা করে না, দেবদেবীদের ভগবানের নাম এক মনে করে না, কোন বৈদিক শাস্ত্রতে যে সমস্ত উপদেশ দেওয়া হয়েছে সেগুলির জল্পনা কল্পনা বলে তাকে ত্যাগ করে না, নিন্দা করে না, হ্যাঁ, এবং গুরুদেবের আদেশকে উল্লঙ্ঘন করে না, এইরকম যে সমস্ত অপরাধ আছে নামের সেগুলি যদি করে না, কিন্তু হয়তো সে দীক্ষা নেয়নি কিন্তু সে নাম করে, হ্যাঁ, সেও মুক্ত হয়ে যাবে একবার যদি বলে, বুঝতে পারছেন? ভগবান সেখানে কৃপা করবেন, কিন্তু আমাদের সদ্গুরুর মাধ্যমে নিলে সুরক্ষা থাকে, তার কাছে গিয়ে আমরা অপরাধ মুক্ত হতে পারি সারেন্ডার করার মাধ্যমে, কিন্তু আমরা যদি না গ্রহণ করে আশ্রয় নিয়ে এই জন্য ভজন করতে হয়। তারপরে বছরে বললেন মধ্যম অধিকারী ভক্ত যে নিরন্তর কৃষ্ণ নাম করে, এ একবার করছে আর একজন নিরন্তর কৃষ্ণ নাম করছে, সব সময় খাইতে শুইতে কাজ করছে সবসময় নাম করছে, হরিনাম করছে আর এদিকে রান্না করছে, হাল করছে নাম করছে, ব্যবসায় বসে আছে, হ্যাঁ, কৃষ্ণের কথা বলছে। তো এরকম নিরন্তর কৃষ্ণ নাম নিরপরাধে যিনি করেন তিনি মধ্যম অধিকারী ভক্ত। আর যে বৈষ্ণবকে দেখলে আমার মধ্যে কৃষ্ণ নাম উদ্ধৃত হচ্ছে, হরে কৃষ্ণ বলে, আপনারা দেখবেন অনেক লোক ইস্কন ভক্তদের দেখে হরে কৃষ্ণ বলে, কেন? হ্যাঁ, তার মানে প্রভুপাদ বলছেন ইস্কন ভক্তরা শুদ্ধ ভক্ত, হ্যাঁ, সেই জন্য ইস্কন ভক্তদের দেখি সবাই হরে কৃষ্ণ, তার মানে তোরা শুদ্ধ ভক্ত, নাহলে আইসে কৃষ্ণ নাম কোথা থেকে? সে ব্যঙ্গ করে বলে হোক এমনি বলে হোক কৃষ্ণ নাম বলে তাকে দেখি হরে কৃষ্ণ, হ্যাঁ। তো সেজন্য তো আমাদের ভাবতে হবে না যে আমি খুব শুদ্ধ হয়ে গেছি, না, আমরা ভগবত ভক্তি করার চেষ্টা করছি, অভ্যাস করছি, ভক্তদের সেবা করে সেই শুদ্ধ আচার আচরণগুলি অভ্যাস করছি, সেটা প্রভুপাদের কৃপায় সবাই হরে কৃষ্ণ বলছে, এটা আমাদের জ্ঞান করতে হবে, ও আমার গুরুদেবের কৃপায় লোক আমাকে দেখে হরে কৃষ্ণ বলছে, হ্যাঁ, আমি অতটা শুদ্ধ নই, আমি অভ্যাস করছি, অন্যকে অভ্যাস করে অন্যকে শিখাবার জন্য আমি অন্য জায়গায় যাচ্ছি, সেজন্য আমরা হরে কৃষ্ণ বলি পরস্পর মধ্যে সম্বোধন করি হরে কৃষ্ণ। এই জন্য পাশ্চাত্য দেশগুলিতে ইস্কনের ভক্তদের দেখলে সবাই বলে ওরা হরে কৃষ্ণ সোসাইটি, ভক্ত সব হরে কৃষ্ণ সোসাইটি, তার মানে প্রভুপাদ এমন কিছু শিখিয়ে দিয়ে গেছেন যে লোককে বলতে বাধ্য, যারা আগে কৃষ্ণ বলে কিছু জানতো না, প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করে গেছেন আর সব লোক বলে হরে কৃষ্ণ সোসাইটি। তো এটাই এই কলিযুগে, তাই জন্য আমাদের হরিনাম করা কর্তব্য, ভক্ত সঙ্গে ভক্ত সেবা, এটা মহাপ্রভু বলে দিলেন, ভক্ত সেবা নিরন্তর কৃষ্ণ নাম আর কৃষ্ণ সেবা। তাই গৃহস্থ আশ্রমে প্রতিদিন ভগবানের সেবা করবেন, ভোরে উঠবেন, মঙ্গলারতি করবেন, স্নান করে পরিষ্কার বস্ত্র পরে তিলকমালা পরে, হ্যাঁ, তারপরে মঙ্গলারতি করে ভগবানের নাম জপ করবেন, একটু তুলসীর সামনে ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে গীতা ভাগবত থেকে ম্যানুয়াল বুক হিসাবে কর্তব্য অকর্তব্য নির্ণয় করতে একটু পড়বেন, ছেলে মেয়েকে নিয়ে আচরণ করবেন সেই বিষয়গুলি এভাবে। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ মহাপ্রভু বললেন যাতে শুদ্ধভাবে হয়, এরকম যারা করে সেই সব ভক্তদেরকে ডেকে এনে নিজের বাড়িতে বৈষ্ণব সেবা করাবেন, এবং অন্য ভক্তদের নতুন ভক্ত যাতে তৈরি হয় তাদের কাছে গিয়ে ক্রমে ক্রমে শিখাবেন, গীতা ভাগবতের শিক্ষা প্রচার করবেন, তাহলে আমাদের জীবন আনন্দময় হয়ে উঠবে। তো এখন ভোগ লেগে গেছে, এখন আর বেশি আমরা আলোচনা করব না, অনেক সময় লাগবে, আলোচনা করলে সারা দিন রাত চলবে, হ্যাঁ, কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে আপনারাও অনেক সেবা ভগবানের সেবার জন্য ব্যস্ত থাকেন, তো সব সেবা করবেন। তাই আমি অনুরোধ করব যে প্রভুপাদের এই চারটি জিনিস সবাই করবেন, এ বি সি ডি, হ্যাঁ, প্রভুপাদ গীতার ১৩ অধ্যায়ে, হ্যাঁ, তিনি ৮-১২ শ্লোকের মধ্যে এই এ বি সি ডি বলে দিয়েছেন, কি অ্যাসোসিয়েশন, এ বিতে বুকস রিডিং, তার মানে গীতা ভাগবত পড়া, অ্যাসোসিয়েশন মানে সাধুসঙ্গ করা, তাই তুলসীর সঙ্গে বসবেন, হ্যাঁ, প্রতিদিন, আর স্নানের সময় সাধুসঙ্গ করবেন কিভাবে, গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। এই কলিযুগে চার প্রকার সাধুসঙ্গ প্রশস্ত, তুলসী গঙ্গা শ্রীমদ ভাগবত আর এই গীতা ভাগবত অনুশীলন করে যারা, সে মেয়ে না ছেলে, সে ধনী না গরিব, সে ব্রাহ্মণ না মুচি, সে শিক্ষিত না অশিক্ষিত, এই বিচার করে বৈষ্ণব চিনা যাবে না। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ তো অসুর কুলে জন্ম হয়েছিলেন, বাচ্চা শিশু, আর ভগবান তাকে কুলে নিয়ে বসছেন, এইরকম বৈষ্ণব, বাচ্চা না যুবক, এইসব বিচার করে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। ও একটা মেয়ে না, তিলক মালা পরে ভোগ লাগিয়ে রান্না করে প্রসাদ খায়, ও তো মূর্খ, বই পড়তে পারে না, কিন্তু গীতা ভাগবতের যে শিক্ষা ভগবানের সেবা ওটাই করছে, তাকে প্রণাম করা, তাকে সম্মান করা। তো এরকম ভাবে বৈষ্ণব সঙ্গ, হ্যাঁ ভক্ত সঙ্গ, হ্যাঁ তাহলে যে ভগবানের ভক্ত, হ্যাঁ সে মুচি না ব্রাহ্মণ এইসব বিচার করবে না, ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, বাচ্চা যুবক এইসব বিচার না করে, হ্যাঁ গৃহস্থ না সন্ন্যাসী, ও লাল কাপড় সন্ন্যাসী, না না এরকম না। বৈষ্ণব তের এরকম সন্ন্যাসী গৃহস্থ এইসব বর্ণাশ্রমের মধ্যে পরস্পর মধ্যে আদান প্রদান করার জন্য, কিন্তু যখন আমরা ভগবত ভক্ত সেখানে সন্ন্যাসী না গৃহস্থ এইসব বিচার নেই। কিন্তু একজন সন্ন্যাসী হয়ে গেছে, গৃহত্যাগ করেছে, আর সে যদি ভগবানের নাম না করে, ভগবানের প্রসাদ না খায়, আশ্রম করে মুরগির পোলট্রি হয়তো রয়ে গেছে, তো সেরকম আশ্রম সন্ন্যাসী তারা ভণ্ডামি করছে, তারা ভক্ত নয়, তাদের সঙ্গ করলে আমাদেরকেও এই জগতে নিচে চলে যেতে হবে। তো সেজন্য আমাদের সাবধান থাকতে হবে। সেজন্য যে কৃষ্ণের নাম করে, গীতা ভাগবতের শিক্ষা অনুসারে নিজের জীবন আচরণ করে, সেই রকম ব্যক্তিকে সাধুরূপে বৈষ্ণব রূপে গ্রহণ করে তার সেবাতে আগিয়ে যাবেন, তাহলে আনন্দ পাবেন। বুঝতে পারছেন? তাহলে চার প্রকার ভক্ত সঙ্গ, প্রথমে কি তুলসী, তারপরে গঙ্গা, তারপরে ভগবত ভক্ত, তারপরে ভাগবত গীতা ভাগবত গ্রন্থ, এই চারটি সঙ্গ নিত্য করবেন, হ্যাঁ প্রত্যেক দিন। তো সেজন্য প্রভুপাদ ABCD বললেন, তো প্রথমে সাধু সঙ্গ, তাহলে এই চার প্রকার ভক্ত সঙ্গ আমরা করতে পারি। তুলসী গাছ মেদিনীপুর জেলায় সবাই বাড়িতে আছে, তাই তুলসীকে নিয়ে বসবেন, তাই ভাগবত প্রভুপাদ বলছেন যার বাড়িতে ভাগবত থাকবে তাহলে ভগবান স্বয়ং সেখানে বিরাজ করেন। সেজন্য আপনারা ভাগবত সংগ্রহ করবেন, গীতা সংগ্রহ করবেন, গীতা কৃষ্ণ স্বয়ং, ভাগবত স্বয়ং কৃষ্ণ। তো সেখানেও ভাগবতে কি আছে, ভগবান এবং তার ভক্ত সম্পর্ক কথা, তো সেগুলি ভক্ত সঙ্গ হবে। আর যখন স্নান করবেন, গঙ্গা 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 বলুন সবাই, গঙ্গা গঙ্গা গঙ্গা, এই তিনবার বলে স্নান করবেন, তাহলে গঙ্গা সঙ্গ হবে। গঙ্গা ভগবানের চরণ ধৌত জল, তিনি বৈষ্ণবী, তাই স্নানের সময়ও আমরা গঙ্গা গঙ্গা বলে স্নান করব, পবিত্র হয়ে যাবেন। আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, লক্ষ যোজন মাইল দূরে থাকলেও যদি কেউ গঙ্গা গঙ্গা বলে তিনবার জল ঢালে বা গঙ্গা গঙ্গা এমনি বলেও, সে গঙ্গা স্নানের ফল পেয়ে যাবে। বুঝতে পারছেন? তাই আপনারা গঙ্গা সঙ্গ করবেন, গীতা ভাগবত পড়বেন ভক্ত সঙ্গে, নিজের ছেলেমেয়েদের নিয়ে তুলসীর সামনে, আর যখন ভক্ত পেয়ে যাবেন, ও আমাদের পাশে এই ভক্ত প্রভুপাদের অনুগামী, হ্যাঁ উনি হয়তো মূর্খ কিন্তু এসছেন, প্রভু আপনি কিছু বলুন। আরে আমি মূর্খ কি বলবো, না আপনি যা জানেন, কিভাবে আচরণ করেন সেটাই বলুন। তো সে সরল যে আমি দিল্লি এই মঙ্গল আরতি করি, একটু গীতা আমি পড়তে পারি না, ছেলেদের দিয়ে পড়ে শুনি, তখন আমাদের বুঝে ও দেখো তার গুরুর কথাটাকে কিভাবে পালন করছে, তাহলে আমি তো করব। তো ভক্ত সঙ্গ করে এইরকম কিছু কিছু ছোট ছোট জিনিসই আমরা তার থেকে লাভ করব। আমি একবার বসিরহাট দিকে গিয়েছিলাম, হাসনাবাদ দিকে, তো এখানে একটা মাতাজি, সে অতটা কিছু জানে না, কিন্তু বড় বড় ডাক্তার, শিক্ষিত লোক, ব্যবসায়ী, ওই মাতাজি তাদেরকে পরিচালনা করে, কেন শুদ্ধ ভক্তি করে, এত প্রীতি ভালোবাসা সবাইয়ের মধ্যে রাখে, অনেক গ্রুপ দেখে, কত 40টা না 50টা গ্রুপ দেখে, আমাদের জয় শ্যামসুন্দর প্রভু 200-250 না কত গ্রুপ, 350 গ্রুপ দেখছে, মালা সেনাপতি। ওই মাতাজি এখনো বাড়ছে, আমি গিয়েছিলাম পরিচয় করে দিচ্ছে, ইনি ডাক্তার, ইনি একটা বড় ব্যবসায়ী, উনি অমুক শিক্ষিত লোক, তাহলে ওই মূর্খ মাতাজির আন্ডারে কি করে যাচ্ছে, কেন উনি শুদ্ধ ভক্ত, সবাই বুঝে গেছে, আচরণ করে পবিত্র। এই জন্য ভগবত ভক্তি করলে সবাই তাকে সম্মান করবে, তাই আপনারাও শুদ্ধ ভক্তি করুন, হ্যাঁ ভয় পাবেন না, ও আমি মহিলা আমি কি ভক্তি করতে পারি না, আমি মানে নিচু কুলে জন্ম হয়েছি, খুব গরিব, হ্যাঁ বিদুর, কলা তার পত্নী দিচ্ছে, কলা বিদুরের পত্নী, বিদুরাণী মহিলা, দুর্যোধনের বাড়িতে রাজভোগ কৃষ্ণ প্রত্যাখ্যান করে দিলেন, আর বিদুরের বাড়িতে গিয়েছেন, সেখানে বিদুরানী একটা কলা দিবে আনন্দে কৃষ্ণ এসে গেছে, কি খাওয়াবে, কলা ছিল, কলা কৃষ্ণকে ছড়িয়ে দিচ্ছে কিন্তু কলাটা দিচ্ছে না, তার খোসাটা দিচ্ছে, আর কৃষ্ণ সেটা খেয়ে যাচ্ছে। দেখুন সেখানে মহিলা, হ্যাঁ বিদুরানী, তিনি তো মহিলা, ভাবে বিহর হয়ে গেছে, ভগবান তার কিছু অভাব নেই, খাবার অভাব আছে ভগবানের, যিনি জগতের নাথ সব কিছু যাঁর, কিন্তু তিনি আমাদের প্রীতি গ্রহণ করছেন, আমরা আমাদের তার সেবা করে আমরা আমাদের মঙ্গল বিধান করব। তো সেই জন্য আমরা এরকম সেবা করি। কখনো কখনো ভক্ত ভাবে বিভোর হয়ে এটা করে, ভগবান বুঝতে পারেন ও এরকম আমার দেখেই সে এত আনন্দ হয়ে গেছে, কি খাওয়াবে সে বুঝতে পারছে না। সবরী নিচকুলে যাত, সেও মহিলা, সেখানে সে এঠো ফল প্রতিদিন নিয়ে এসে রাখছে, টেস্ট করে করে মিষ্টি ফল। কেন? গুরুদেব বলেছেন রামচন্দ্র আসবেন, এই আশ্রম তোমাকে দিলাম, তুমি সেবা করবে, কিন্তু কবে আসবেন গুরুদেব বলেননি, আর প্রতিদিন ফুল ফল আনত, সুন্দর ফুল এনে আর সেখানে বিছিয়ে রাখতো, রামচন্দ্র হাঁটবেন পাথর কাঁকড় লেগে যাবে পায়ে, ফুল বিছিয়ে রাখতো কোমল পা, হ্যাঁ সেখানে পায়ে হেঁটে আমার আশ্রমে আসবেন, ফল টেস্ট করে টক মিষ্টি কোনটা, মিষ্টিটা টেস্ট করে মিষ্টি রেখে দিতেন। তো যুবক অবস্থা থেকে এই সব সেবা করে আসছেন, প্রতিদিন অপেক্ষা করছেন ধৈর্য, কিন্তু বুড়ো হয়ে গেছেন তখন আসছেন রামচন্দ্র, আর কি করবে বুঝে উঠতে পারছে না, হ্যাঁ কিভাবে সেবা করবে। তো এরকমই পরে যখন রামচন্দ্রকে নিয়ে পাদধৌত করছে আর তাকে ফল নিয়ে দিচ্ছে, আর সেই সব এঠো ফল শুকিয়ে গেছে বহুদিনের, আর রামচন্দ্র নিয়ে খাচ্ছেন আর আনন্দ করছেন, লক্ষণ বলছে দাদা এ কি করছো, এ কি খাচ্ছ? তখন রামচন্দ্র বলছে লক্ষণ তুমি বুঝবে না, এখানে এক আমার ভক্তের প্রীতি প্রেম স্নেহ মমত্ব এর মধ্যে রয়েছে, তো যেন ভগবানকে ভালোবাসতে হয় মমত্ব, তো আমার সে আমাকে গ্রহণ করে নিয়েছে আমার বলে, এমন প্রীতি স্নেহ দিয়ে এসব রেখেছে, সেই জন্য রামচন্দ্র আনন্দে সেগুলি খাচ্ছেন। তো সেজন্য আমাদের সাকন্য কি আছে ভগবান দেখেন না, সেজন্য আমাদের আছে দিচ্ছি না ওটা বিত্তসাঠ্য দোষ হয়ে যাবে, ছেলে মেয়ে নাতিপুতি আত্মীয় স্বজনকে কত কিছু খরচ করছি, কিন্তু ভগবানের সেবাতে ভক্ত সেবাতে কৃপণতা, সেখানে বিত্তসাঠ্য দোষ হবে, অপরাধ হবে, কিন্তু কারোর কিছু নেই। এই জন্য ভগবান গীতায় জানিয়ে দিলেন পত্রং পুষ্পং ফলম, পত্রম বললেন কেন, পত্রানি বলেননি, ফলানি বলেননি, পত্রম মানে একটা পাতা তুমি দিতে পারো, একটা ফল দিতে পারো, পত্রানি মানে বহু পত্র, তুলসী পাতা বহু দিতে হবে, ও কিছু নেই একটা পাতা দাও, ফলানি বলেননি ফলম, একটা ফল দাও। তো ভগবান জানেন, তো ভক্ত যদি এরকম সেবা করে তাহলে তিনি খুশি হন আর তখন ভক্ত আনন্দ লাভ করবে। তাই আমার অনুরোধ আপনার সাধুসঙ্গ করে শিক্ষা লাভ করবেন, গ্রন্থ অধ্যয়ন করে কর্তব্য কর্তব্য বুঝবেন, শীতে চ্যান্টিং দি হোলি নাম অফ লর্ড, ভগবানের নাম জপ করে চেতনা মার্জিত করে নিরপরাধে করে কৃষ্ণ প্রেম লাভ করতে চেষ্টা করুন, আর ডি ডায়েট খাদ্য প্রতিদিন কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু না খাওয়ার জন্য অভ্যাস করুন এখন থেকে, যাতে আমার জীবনে আমি সবসময় প্রসাদ খেতে পারি। তাই এখন থেকে শুরু করে দিন, যারা করছেন না অভ্যাস করুন, কেন জানেন না কতদিন আছেন এই জগতে, আমরা কেউ জানি না, রাস্তায় বেরোতে গিয়েই হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমরা হসপিটালের পাশে আপনারা আছেন, কত রোগী আসছে এখান থেকে, হসপিটাল ডাক্তারও রক্ষা করতে পারবে না, সেজন্য এনি টাইম আমাদের মৃত্যু আসবে। সেজন্য আমার অনুরোধ যেন আমরা এই চারটি জিনিস বর্জন না করি, সাধুসঙ্গ, তারপরে প্রতিদিন গীতা ভাগবত থেকে কর্তব্য কর্তব্য নির্ণয় করে আচরণ, হরিনাম জপ আর প্রসাদ, এটিকে অভ্যাস করতে, এখনো তো পরিপূর্ণ হয়নি কিন্তু অভ্যাস করুন, একদিন একদিন করতে করতে একদিন দেখবেন সেই শুদ্ধ মনোভাব তৈরি হয়ে যাবে, ভগবানের কৃপাতেই গ্রহণ করলে ভগবানের কৃপা পাবেন। তো সেজন্য আমাদের এখানে নাম হট সঙ্গ ভক্তবৃন্দ আসেন, যারা চান তাদের সঙ্গ করুন, করেননি এখনো গীতা সংগ্রহ করেননি, ভাগবত সংগ্রহ করেননি, যাদের বাড়িতে নেই আপনারা এই ডিসেম্বর মাসে সংগ্রহ করুন, কেন এটা একটা পবিত্র মাস, ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে এই মাসে গীতার জ্ঞান দিয়েছিলেন। তো যাদের নেই গ্রহণ করুন, আর যাদের আছে যদি কিছু টাকা থাকে, যারা ক্রয় করতে পারেন না সেরকম ব্যক্তিকে নিয়ে একটা দুটা দানও করতে পারেন, হ্যাঁ তাতেও ভগবান খুশি হবেন। হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তো এখন একটু নেচে কীর্তন হবে, দশ মিনিট ভোগ লেগে গেছে, এখন যশোমতী নন্দন, আর দশ মিনিট পরে প্রসাদ হবে, ঠিক আছে? কেউ চলে যাবেন না, আম বন্ধ করে দাও।
ছিড়ে যাচ্ছে।